বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتلا انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي وَمَا كَانَ لِنَفْسٍ أَن تَمُوتَ إِلَّا بِإِذْنِ اللَّهِ كِتَابًا مُؤَجَّلًا وَمَن يُرِدْ ثَوَابَ الدُّنْيَا ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين।
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 20 এপ্রিল, 7 বৈশাখ এবং ফার্সি 31 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9625 কিলোহার্সে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্সে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের ইন্দোনেশিয়া সফর সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে সর্বাত্মক লকডাউনের মেয়াদ দ্বিতীয় দফায় বাড়ানোর প্রসঙ্গে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে রমজান খোদাপ্রেমের অনন্য উৎসব সম্পর্কে একটি বিশেষ আলোচনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে আফগানিস্তানে শান্তি প্রক্রিয়া সম্পর্কে একটি বিশেষ আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, পরমাণু সমঝোতা অবকাঠামোর বাইরে কোনো ছাড় দেবে না ইরান, ভিয়েনা আলোচনা প্রসঙ্গে জানিয়েছে তেহরান। সিরিয়ায় উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের ঘাঁটিতে হামলা চালিয়েছে রুশ জঙ্গি বিমান, 200 সন্ত্রাসী নিহত। হেফাজতের তাণ্ডবে বিএনপি সরাসরি জড়িত বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবং ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 1,53,00,000 পৌঁছেছে, একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি। আসসালামু আলাইকুম শ্রোতাবন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সরকার জানিয়েছে পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসা এবং ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রশ্নে পরমাণু সমঝোতার অবকাঠামোর বাইরে কোনো ছাড় দেবে না তেহরান। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন ইরান এবং 5 জাতিগোষ্ঠীর মধ্যে এ বিষয়ে আলোচনা চলছে, তখন ইরান সরকারের পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হল। ইরানের প্রশাসনিক দপ্তরের মুখপাত্র আলী রাবি আজ রাজধানী তেহরানে এক অনলাইন মিডিয়া ব্রিফিংয়ে একথা জানিয়েছেন। আজই ভিয়েনায় ইরান এবং 5 জাতিগোষ্ঠীর মধ্যে নতুন দফা আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইরানের উপর থেকে দ্রুত নিষেধাজ্ঞা উঠে যাবে কিনা এবং এ বিষয়ে সমঝোতামূলক কোনো খসড়া চুক্তি তৈরি হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে আলী রাবি বলেন, পরমাণু সমঝোতা লঙ্ঘন করে ইরানের উপর আরোপ করা সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার টেকনিক্যালি সম্ভব এবং স্বল্প সময়ের মধ্যে পরমাণু পুনরুজ্জীবিত করা সম্ভব। আমরা আশা করি এই আলোচনার মাধ্যমে প্রত্যাশিত ও গঠনমূলক ফলাফল বেরিয়ে আসবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কুদস ফোর্সের প্রধান ইসমাইল কায়ানি বলেছেন প্রতিরোধ সংগ্রাম চলছে, চলবে। ইমাম মাহদী আলাইহিসসালামের নেতৃত্বে শাসন প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। তিনি আজ ইস্পাহানে কুদস ফোর্সের উপপ্রধান মোহাম্মদ হেজাজের দাফন অনুষ্ঠানে একথা বলেন। কায়ানি আরও বলেন, বর্তমানে প্রতিরোধ ফ্রন্ট ইরান থেকে লেবানন, সিরিয়া, ফিলিস্তিন ও ইয়েমেন পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে। দখলদার ইসরায়েলের মোকাবেলায় প্রতিরোধ সংগ্রামই হল মৌলিক পন্থা। কুদস ফোর্সের প্রধান বলেন, প্রতিরোধ সংগ্রাম এমন একটি পন্থা যাতে বিজয়ের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন স্বয়ং আল্লাহ। বিশ্বব্যাপী ইমাম মাহদি আলাইসাল্লামের শাসন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই সংগ্রাম চলবে। এ সময় তিনি মেজর জেনারেল হেজাজের নানা ক্ষেত্রে অসীম ত্যাগ, সাহসিকতা ও অবদানের কথা তুলে ধরেন। মেজর জেনারেল মোহাম্মদ হোসেন হেজাজি গত রোববার মৃত্যুবরণ করেন। তিনি ইরাক ইরান যুদ্ধের সময় রাসায়নিক হামলার শিকার হয়েছিলেন, এ কারণে নানা জটিলতায় ভুগছিলেন। ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিশনের উপপ্রধান আব্বাস মুক্তাদাই বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান ও সৌদি আরবের মধ্যে বিভক্তি কাম্য নয়। তিনি ইরাকে তেহরান ও রিয়াদের মধ্যে আলোচনা প্রসঙ্গে বলেন, সৌদি আরবের নীতিতে পরিবর্তন এলে ইরান সেটাকে স্বাগত জানাবে। সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক হলে তা আন্তর্জাতিক সম্পর্ককেও প্রভাবিত করবে বলে তিনি মন্তব্য করেন। আব্বাস মুক্তাদাই আরও বলেন, ইরান বারবারই বলে আসছে মুসলিম উম্মার বিষয়ে সৌদি দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এলে গোটা মুসলিম বিশ্বের কল্যাণ হবে, মুসলিম বিশ্ব শক্তিশালী হবে। সৌদি আরবের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তনের আহ্বান জানান তিনি। ইরানের এই প্রভাবশালী আইন প্রণেতা বলেন, ইরান মুসলিম বিশ্বে ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা করছে, সৌদি আরবকেও মুসলিম দেশ হিসেবে এক্ষেত্রে দায়িত্ব পালন করতে হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের একজন শীর্ষ পর্যায়ের নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ইরানের আকাশসীমায় ঘটনাক্রমে ইউক্রেনের যে যাত্রীবাহী বিমান ভূপাতিত হয়েছিল সে সম্পর্কে ইউক্রেনের কর্মকর্তারা অগঠনমূলক মন্তব্য করছেন। এর মধ্য দিয়ে তারা মূলত ঘটনাটিকে রাজনীতিকীকরণ করছেন। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র কে ওয়ান খোশরাবি গতকাল স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি বলেন, বিমান দুর্ঘটনার সম্পর্কে যে চূড়ান্ত রিপোর্ট তৈরি করা হয়েছে তার অন্যতম প্রধান উৎস ছিল ব্ল্যাক বক্সের তথ্য। খোশরাবি বলেন, ঘটনাটিকে রাজনীতিকীকরণ করতে দুর্ভাগ্যজনকভাবে ইউক্রেনের কর্মকর্তারা ইরানি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন এবং তাদের সাম্প্রতিক অভিযোগ কোনোভাবেই গঠনমূলক ও গ্রহণযোগ্য নয়। ইরানের এই কর্মকর্তা বলেন, বিমান দুর্ঘটনার বিষয়ে ইউক্রেনকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা দিতে ইরান সর্বাত্মক সহযোগিতা করেছে। ঘটনাটি যেহেতু খুবই মর্মান্তিক ও তিক্ত ছিল, সেজন্য ইউক্রেন সরকারের সমস্ত দাবি মেনে নিয়েছে ইরান। স্বাভাবিক অবস্থায় যেসব দাবি মানার প্রশ্নই ওঠে না, তেমন দাবিও ইরান মেনে নিয়েছে। সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় পালমিরা শহরের কাছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের একটি ঘাঁটিতে রাশিয়ার জঙ্গি বিমান বড় ধরনের হামলা চালিয়েছে। এতে অন্তত 200 সন্ত্রাসী নিহত এবং ঘাঁটির উল্লেখযোগ্য মাত্রায় ক্ষয়ক্ষতি হয়েছে। সিরিয়ায় রাশিয়ান সেন্টার ফর রিকনসিলিয়েশনের উপপ্রধান আলেকজান্ডার কার্পভ গতকাল এই খবর জানান। এক বিবৃতিতে তিনি বলেন, বিভিন্ন সূত্র থেকে উগ্র সন্ত্রাসীদের অবস্থানের তথ্য নিয়ে রাশিয়ার বিমানবাহিনীর কয়েকটি জঙ্গি বিমান এই হামলায় অংশ নেয়। তিনি জানান, অভিযানের সময় দুটি গোপন আস্তানা, হেভি মেশিন গান বসানো 24টি পিকআপ এবং প্রায় 500 কেজি গোলাবারুদ ধ্বংস হয়েছে। কার্পভ বলেন, সিরিয়ার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ শহরগুলোর অস্থিতিশীল করার জন্য সন্ত্রাসীরা হামলার গোপন মহড়া দিচ্ছিল। আগামী 26 মে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। গোলযোগপূর্ণ অবস্থা থেকে স্থিতিশীলতার দিকে ফিরতে এই নির্বাচন বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। এ কারণে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সবার নজর এখন এই নির্বাচনের দিকে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আবারও অভিযোগ করেছেন, হেফাজতে ইসলামের তাণ্ডবে বিএনপি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আবারও অভিযোগ করেছেন, হেফাজতে ইসলামের তাণ্ডবে বিএনপি যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তা আজ সবাই জানে। আজ মঙ্গলবার সকালে রাজশাহী সড়ক জোন বিআরটিসি ও বিআরটি এর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি তার সরকারি বাসভবন থেকে সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, হেফাজতে ইসলাম সম্প্রতি যে তাণ্ডব লীলা চালিয়েছে তার শুধু পৃষ্ঠপোষকতাই নয়, বরং এসব সহিংস ঘটনায় জড়িত ছিল বিএনপি। কোনো দল বা আলেম ওলেমা দেখে কাউকে গ্রেপ্তার করা হয়নি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা এইসব তাণ্ডব লীলার সাথে সরাসরি জড়িত, বাড়িঘরে হামলা ও আগুন দিয়েছে, তাদের ভিডিও দেখে গ্রেপ্তার করা হয়েছে। সরকার গণবিচ্ছিন্ন হয়ে গেছে। বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, গত 13 বছর যাবত ধারাবাহিক ব্যর্থতায় গ্লানিবোধ থেকে বিএনপি এসব কথা বলছে। প্রকৃতপক্ষে সরকার নয়, বিএনপি জনগণ থেকে প্রত্যাখ্যাত ও গণবিচ্ছিন্ন। করোনার এই সময় রাজনৈতিক বিরূপ মন্তব্য করা সমীচীন নয় জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পারস্পরিক দোষারোপ করা এ সময় উচিত নয়।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও ৯১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০৫৮৮ জনে। এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৫৫৯ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭২৭৭৮০ জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৬৮১১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬২৮১১১ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৫৮ জন পুরুষ এবং ৩৭ জন নারী। ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১,৫৩,২১৯৯ জনে পৌঁছেছে। একই সঙ্গে একদিনে ১,৭৬১ জনের মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি হয়েছে। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১,৫৩,২১৯ জনে পৌঁছেছে। একই সঙ্গে একদিনে ১,৭৬১ জনের মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২,৫৯,১৭০ জন করোনা আক্রান্ত হয়েছেন। একই সময়ে ১,৭৬১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে, যা একদিনের সর্বোচ্চ রেকর্ড। এর ফলে মোট ১,৮০,৫৩০ জনের মৃত্যু হল। সরকারি সূত্রে প্রকাশ, দেশে এ পর্যন্ত ১,৩১,৮,৫৮২ জন সুস্থ হয়েছেন। বর্তমানে ২,৩১,৯৭৭ জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। গতকাল সোমবার ওই সংখ্যা ছিল ১৯,২৯,৩২৯। পশ্চিমবঙ্গে ২৪ ঘন্টার মধ্যে ৮,৪২৬টি নয়া সংক্রমণের পাশাপাশি ৩৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে মৃতের সংখ্যা দাঁড়ালো ১০,৬০৬। রাজ্যটিতে বর্তমানে ৫৩,৪১৮ জন সক্রিয় করোনা রোগী চিকিৎসাধীন আছেন। এখানে এ পর্যন্ত ৬,৬৮,৩৫৩ জন সংক্রমিত হয়েছেন। সুস্থ হয়েছেন ৬,৪,৩২৯ জন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ফ্রান্সে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লামের অবমাননাকর কার্টুন প্রকাশের জের ধরে পাকিস্তান থেকে ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হবে কিনা তা নিয়ে পাক সংসদে ভোটাভুটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। নবীজিকে অবমাননা করে কার্টুন প্রকাশের জন্য পাকিস্তানের মধ্যে রক্তক্ষয়ী প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হয়েছে। গতরাতে তেহরিক ই লাব্বাইক পাকিস্তান নামে একটি সংগঠনের নেতাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর পাক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ এই ঘোষণা দেন। তেহরিক ই লাব্বাইক গত এক সপ্তাহ ধরে নবীজির অবমাননাকর কার্টুন প্রকাশের বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ করে আসছে। কঠোর প্রতিবাদ কর্মসূচি পালন করার এক পর্যায়ে সংগঠনের নেতা সাদ রিজভিকে পাকিস্তান পুলিশ আটক করে। স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ জানান, তেহরিক ই লাব্বাইক পাকিস্তান নেতাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এই সমঝোতা প্রতিষ্ঠিত হয় যে ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কার করার বিষয়ে আজ পাকিস্তান সংসদে একটি প্রস্তাব তোলা হবে। অন্যদিকে তেহরিক ই লাব্বাইক পাকিস্তান সারা দেশ থেকে তাদের অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে নেবে। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল দাবি করেছেন, রাশিয়া তার প্রতিবেশী ইউক্রেন সীমান্তে এবং ক্রিমিয়া উপদ্বীপে ১.৫ লাখেরও বেশি সেনা জড়ো করেছে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন তিনি। বোরেল বলেন, এযাবৎকালের সবচেয়ে বেশি রুশ সেনা মোতায়েন করা হয়েছে ইউক্রেনের সীমান্তে। এই সংখ্যা ১.৫ লাখেরও বেশি হবে। নতুন করে সংঘাতের ঝুঁকির প্রমাণ এটি, বিশেষ একটি সূত্রের বরাত দিয়ে তিনি এই দাবি করেন। তবে ওই সূত্রের নাম তিনি প্রকাশ করেননি। ইউক্রেনের সীমান্তে সেনা জড়ো করলেও রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা বা কূটনৈতিক বহিষ্কারের কোনো পরিকল্পনা আপাতত নেই বলেও জানান বোরেল। ইউক্রেনের সীমান্তে রাশিয়ার সেনাবাহিনী ও সাঁজোয়া যান ট্যাঙ্ক কামান জড়ো করার খবর সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ দাবি করেন, কারোরই যুদ্ধে জড়ানোর পরিকল্পনা নেই। নাম প্রকাশে অনিচ্ছুক একটি মার্কিন সূত্র জানিয়েছে, ইউক্রেন সীমান্তে হাজার হাজার রুশ সেনা মোতায়েন করা হলেও তারা সঠিক সংখ্যা সম্পর্কে নিশ্চিত নন। আফ্রিকার দেশ চাদের দীর্ঘদিনের প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি বিদ্রোহীদের হামলায় আহত হওয়ার পর মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 68 বছর। টানা ষষ্ঠবারের মতো প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পরপরই তার মৃত্যু ঘটল। আজ দেশটির সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আজিম বেরমান্দোয়া বলেছেন, যুদ্ধক্ষেত্রে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছেন ইদ্রিস ডেবি। তিনি বিদ্রোহীদের বিরুদ্ধে সম্মুখ লড়াইয়ের নেতৃত্ব দিতে গিয়ে আহত হন এবং পরে মারা যান বলে সেনাবাহিনীর বিবৃতিতে জানান হয়েছে। ইদ্রিস ডেবির ছেলে সেনাবাহিনীর জেনারেল মাহমাদ কাকাকে বাবার স্থলাভিষিক্ত করা হয়েছে। ক্ষমতা গ্রহণকারী মাহমাদের বয়স 37 বছর। ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত ইদ্রিস 1990 সালে ক্ষমতা দখল করেন, এরপর থেকে টানা ক্ষমতায় ছিলেন। তো শ্রোতাবন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9625 কিলোহার্টজে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা সফরে গিয়ে সেদেশের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সাক্ষাতে তারা দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে মত বিনিময় করেছেন। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা সফরে গিয়ে সেদেশের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতে তারা দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে মত বিনিময় করেছেন। ইরানের পররাষ্ট্রনীতিতে প্রাচ্যের দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়টিকে সবচেয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এরই আলোকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর জাকার্তা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রাতন মেরসুদির সঙ্গে সাক্ষাতে দুদেশের বাণিজ্য সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার সুযোগ থাকার কথা উল্লেখ করে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে তিনি এ ব্যাপারে তেহরানের পক্ষ থেকে প্রস্তুতির কথা জানান। ইরান ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আফগানিস্তানের চলমান শান্তি প্রক্রিয়ার বিষয়েও মত বিনিময় হয়েছে। ইন্দোনেশিয়া বর্তমানে পশ্চিম এশিয়ার সর্ববৃহৎ শক্তিশালী অর্থনীতির দেশ এবং বিশ্বে মোট জাতীয় উৎপাদনের দিক থেকে এ দেশটি 17তম অবস্থানে রয়েছে। এত বিশাল সক্ষমতা দ্বিপক্ষীয় কিংবা বহুপক্ষীয় সহযোগিতাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখবে। ব্যাপক জনসংখ্যা অধ্যুষিত ইন্দোনেশিয়ার সরকারের অনেক জ্বালানি চাহিদা রয়েছে, তাই বাণিজ্য, কারিগরি সহ বিভিন্ন ক্ষেত্রে ইরান ও ইন্দোনেশিয়ার মধ্যে সহযোগিতা বিস্তারের সুযোগ রয়েছে। প্রকৃতপক্ষে এ দুই দেশ শিল্প, বাণিজ্য ও অন্যান্য ক্ষেত্রে একে অপরের উপর নির্ভরশীল এবং উভয়ে একে অপরের চাহিদা পূরণ করতে সক্ষম। উদাহরণস্বরূপ, ইন্দোনেশিয়ায় জ্বালানি সরবরাহ, তেল শোধনাগার ও পানি বিদ্যুৎ উন্নয়নে ইরান সহযোগিতা করতে পারে। এছাড়া খাদ্যশিল্পে ও কারিগরি খাতে ইরান তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে সব ক্ষেত্রে সহযোগিতা বিস্তারে তেহরানের প্রস্তুতির কথা জানান। এই সাক্ষাতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টও ইরানের সঙ্গে বাণিজ্য সহযোগিতা বিস্তারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। রাজনৈতিক দিক থেকেও এ দুদেশের মধ্যকার সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ, কেননা আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে ইন্দোনেশিয়া শক্তিশালী অবস্থানে রয়েছে। অন্যদিকে ইরানও এই অঞ্চলের আর্থরাজনৈতিক দিক থেকে প্রভাবশালী একটি দেশ। এ কারণে তেহরান ও জাকার্তার মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক ও সহযোগিতা মুসলিম এ দেশ দুটির জন্য কল্যাণকর বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে নজর দিচ্ছি বাংলাদেশের দিকে। নভেল করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের লক্ষ্যে চলমান সর্বাত্মক লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। তবে লকডাউনে জন চলাচল সীমিত রাখা এবং স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে এখনও শৈথিল্য দেখা গেছে। এ সম্পর্কে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে নভেল করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করতে চলমান সর্বাত্মক লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়ে আজ নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আন্তর্জাতিক বিশেষ ফ্লাইট চলাচল ও ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখা সহ আগের সব বিধিনিষেধ আরোপের সময়সীমা আগামী 21 এপ্রিল মধ্যরাত থেকে 28 এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হলো। এর আগে করোনা মোকাবেলায় গঠিত জাতীয় টেকনিক্যাল কমিটি রোববারের বৈঠক করে চলমান বিধিনিষেধের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করে। তবে লকডাউনে জনচলাচল সীমিত রাখা এবং স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে এখনও শৈথিল্য দেখা যাচ্ছে। রাস্তায় কর্তব্যরত পুলিশ বলছেন, প্রচুর মানুষ নানা অজুহাতে রাস্তায় নামছেন, এদের বেশিরভাগেরই মুভমেন্ট পাস থাকে না।
50% লোকের কাছে মুভমেন্ট পাস আছে, 50% নাই, এটা হলো একটা। আর যারা বের হয়েছে ওই যে জরুরি প্রয়োজন ছাড়া, জরুরি প্রয়োজন যে অজুহাত দেখায়, অনেকগুলো অজুহাত সঠিক না। আমরা যেটা পাচ্ছি বলছে যে আমার আত্মীয় হসপিটালে আছে, করোনা হয়েছে, সেখানে যাচ্ছে, কিন্তু ফোনে দেখা যাচ্ছে যে আসলে সেটা না।
ওদিকে হাসপাতালে করোনা রোগীর চিকিৎসা করাতে গিয়ে করুণ পরিস্থিতির শিকার হচ্ছেন স্বজনেরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, একান্ত জরুরি রোগী ছাড়া সাধারণ রোগীদের ঠাঁই দেওয়া যাচ্ছে না।
এদিকে
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় সারা দেশে আরো 91 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10,588 জন। একই সময় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন 4,559 জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 7,27,780 জন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিকে সর্বাত্মক লকডাউনের মধ্যে আভ্যন্তরীণ রুটে সীমিত পরিসরে আগামীকাল বুধবার থেকে ফ্লাইট চালুর সিদ্ধান্ত জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এদিকে করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনে চলাচলকারী প্রবাসী বাংলাদেশিদেরকে জরুরি প্রয়োজন ছাড়া দেশে না আসার অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে বিদেশে বাংলাদেশের মিশনগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত পরিবেশনা খোদা প্রেমের অনন্য উৎসব।
খোদা প্রেমের অনন্য উৎসব
রমজান খোদা প্রেমের অনন্য উৎসব শীর্ষক আলোচনার সপ্তম পর্বে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ প্রত্যাশা করছি।
হ্যালো
রোজা রাখার মূল উদ্দেশ্যই হলো তাকওয়া অর্জন। তাই খোদার সচেতনতা তথা তাকওয়ার অধিকারী বা মুত্তাকি ব্যক্তির কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আমরা গত কয়েক পর্বে কথা বলেছি। যেমন, মুত্তাকি আল্লাহ ও পরকালের মতো অদৃশ্য বিষয়গুলোকে না দেখেও বিশ্বাস করেন এবং এরই আলোকে কাজকর্ম করেন। নামাজ প্রতিষ্ঠা করাও মুত্তাকির বৈশিষ্ট্য। তাকওয়ার অধিকারীর আরেকটি বৈশিষ্ট্য হল আল্লাহর দেয়া রিজিক থেকে জাকাত, সদকা ও নানা ধরনের দান খয়রাত করা। সূরা বাকারার প্রথম দিকেই আল্লাহ বলেছেন, মুত্তাকি ব্যক্তিরা আল্লাহ তাদের যে রিজিক দিয়েছেন তা থেকে দান করেন। তাই মুমিন মুত্তাকি ব্যক্তি কৃপণ হতে পারেন না, কারণ আমাদের যা কিছু আছে তার সবই আল্লাহর দান। অন্যের দান থেকে ব্যয় করতে তো আমাদের সংকোচ বোধ করা উচিত নয়।
হজরত খাদিজা ও মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এবং তাঁর পবিত্র আহলে বাইত সহ ইসলামের প্রাথমিক যুগের মহান নেতৃবৃন্দের মধ্যে এমন অনেকেই ছিলেন যারা তাঁদের সম্পদের সবটুকু ও কেউ কেউ একাধিকবার নিজ সম্পদের অর্ধেক দান করে দিয়েছেন। হজরত ইমাম হাসান আল ইসলাম ছিলেন এমনই একজন। তিনি তো ভাবেননি, হাই এত সব সম্পদ দান করে দিলে এরপর কোথা থেকে আর সম্পদ আসবে। তাঁরা এই ঈমান খুব দৃঢ়ভাবে রাখতেন যে আল্লাহ আবার তাঁদেরকে সম্পদ দান করবেন এবং তাদের কোনো কষ্ট হবে না ভবিষ্যতে। রমজান মাসে দান খয়রাত অন্য সময়ের চেয়ে বেশি মাত্রায় করা উচিত, কারণ এতে অন্য সময়ের চেয়ে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়।
মহান আল্লাহ যাদেরকে বেশি সম্পদ বা সচ্ছলতা দান করেছেন তাদের জানা উচিত এইসব সম্পদ আল্লাহ কেবল পরীক্ষা হিসেবেই দান করেছেন। তিনি দেখতে চান যে আমরা যারা ধনী বা সচ্ছল তারা দরিদ্রদের ও নিঃস্বদের দান করি কিনা। মহান আল্লাহ মানুষকে পৃথিবীতে নিজের প্রতিনিধি বলে মনে করেন, তাই বিচার দিবসে তিনি প্রশ্ন করবেন, দুনিয়াতে তুমি আমার প্রতিনিধি ছিলে কিন্তু কেন আমার দেয়া অর্থ ও রিজিক থেকে দরিদ্র ও ক্ষুধার্তদের সাহায্য করনি। আমরা অনেকেই মহান আল্লাহকে দোষারোপ করি যে তিনি কেন অনেক মানুষকে দরিদ্র রেখেছেন। মানুষের ভোগ বিলাসিতা ও অন্যায় অবিচার এবং বৈষম্যের কারণেই পৃথিবীতে অনেক মানুষ দরিদ্র ও নিঃস্ব। এজন্য মহান আল্লাহ দায়ী নন। বিশ্বে যদি সম্পদের সুষম বণ্টন থাকত এবং সবাই যদি জাকাত, খোমস ও ফিতরা ঠিক মতো দান করত তাহলে কেউই দরিদ্রই থাকত না।
তাকওয়ার অধিকারী ব্যক্তির আরেকটি বৈশিষ্ট্য যা সূরা বাকারার প্রথম দিকে উল্লেখ করা হয়েছে তা হল মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ও পূর্ববর্তী নবী রাসূলদের কাছে নাজিল হওয়া ধর্মগ্রন্থের প্রতি বিশ্বাস রাখা এবং পরকালের প্রতিও পরিপূর্ণ বিশ্বাস রাখা। সূরা বাকারায় বলা হয়েছে, এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের উপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেসব বিষয়ের উপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে, আর আখিরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে। এই আয়াত থেকে এটা স্পষ্ট যে কেবল অতীতের নবীর রাসূলদের প্রতি বিশ্বাস রাখলেই হবে না। যেমন হজরত মুসা ও হজরত ঈসাকে নবী বলে বিশ্বাস করা এবং তাঁদের উপর নাজিল হওয়া খোদাই প্রত্যাদেশ বা ধর্মগ্রন্থকেও বিশ্বাস করা অবশ্যই ভালো কাজ ও জরুরি, কিন্তু এটাই যথেষ্ট নয়। এসব কিছুই বাতিল ও অর্থহীন হয়ে যাবে যদি কেউ মহানবীর রিসালাত আর তাঁর উপর নাজিল হওয়া সর্বশ্রেষ্ঠ ও পরিপূর্ণ ধর্মগ্রন্থ পবিত্র কোরআনের উপর বিশ্বাস না রাখে। মহানবীর দেয়া বিধি বিধানগুলোকেই কোনো প্রশ্ন করা ছাড়াই মান্য করতে হবে। এছাড়াও বিচার দিবসের প্রতি পরিপূর্ণ বিশ্বাস তথা ইয়াকিন রাখতে হবে।
Thank you.
বিচার দিবসের প্রতি পরিপূর্ণ বিশ্বাস তথা ইয়াকিন না থাকলে কেউ মুত্তাকি তথা খোদা সচেতন হতে পারে না। ইমান বা সাধারণ বিশ্বাসের চেয়েও উচ্চতর পর্যায় হল ইয়াকিন। বিশ্বস্ত কোনো এক ব্যক্তি বললেন, অমুক নামের বিশেষ এক ধরনের ফল পাওয়া যায় যার বৈশিষ্ট্য হচ্ছে এমন। আমরা যদি তা না দেখেও বিশ্বাস করি তা হলো ইমান। কিন্তু যখন তা এনেও দেখিয়ে বলা হবে এটি খেয়ে দেখুন, তখন আপনার তাতে সুনিশ্চিত বিশ্বাস আসবে। বিচার দিবস ও পরকালকেও ঠিক একইভাবে বিশ্বাস করতে হবে। এর আগে আমরা মুত্তাকির যতগুলো শর্ত উল্লেখ করেছি সে সবই ছিল সাধারণ বিশ্বাস আনার শর্ত, যেমন অদৃশ্যে বিশ্বাস, অতীতের ধর্মগ্রন্থে বিশ্বাস, এসব ক্ষেত্রে ইমানই যথেষ্ট। কিন্তু বিচার দিবসের ক্ষেত্রে কেবল ইমানই যথেষ্ট নয়, ইয়াকিনও থাকতে হবে। অন্য কথায়, এক্ষেত্রে বিন্দুমাত্র সন্দেহ রাখা যাবে না।
এর পরের আয়াতে মহান আল্লাহ বলেছেন, তারাই নিজেদের পালনকর্তার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত আর তারাই যথার্থ সফলকাম। অর্থাৎ এর আগে উল্লেখিত ওই বৈশিষ্ট্যগুলো যার মধ্যে থাকবে তারা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সঠিক পথ ও নির্ভুল পথ বা দিক নির্দেশনা পাবে এবং তারাই হবে প্রকৃত সাফল্য বা সৌভাগ্যের অধিকারী। এখন পবিত্র রমজান মাসে ভেবে দেখা উচিত কোরআনের উল্লেখিত এই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে আছে কি না। জাকাত দেয়া বা দান খয়রাতের ব্যাপারে কৃপণতা আমাদের মধ্যে রয়েছে কি? আল্লাহ ও পরকালের মতো অদৃশ্যের প্রতি বিশ্বাস আমাদের কি যথেষ্ট সুদৃঢ়? মহান আল্লাহ আমাদের সবাইকে মুত্তাকি বা খোদা সচেতন হওয়ার তৌফিক দিন। এবারে শোনা যাক অর্থসহ সপ্তম রোজার দোয়া।
হে আল্লাহ, এদিনে আমাকে রোজা পালন ও নামাজ কায়েমে সাহায্য করো, আমাকে অন্যায় কাজ ও সব গুনাহ থেকে রক্ষা করো। তোমার তৌফিক ও শক্তিতে সব সময় আমাকে তোমার শরণে থাকার সুযোগ দাও, হে পথ হারাদের পথ প্রদর্শনকারী।
শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, 20 এপ্রিল মঙ্গলবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরে শুরুতেই ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, আরেক মামলায় মামুনুলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড চাইবে সিআইডি যুগান্তর। বাড়ছে মানুষ, গাড়ি সড়কে ভিন্ন চিত্র, মানব জমিন। কয়েক মাসেই মহামারী নিয়ন্ত্রণে আনতে পারে বিশ্ব, WHO ইত্তেফাক। চিকিৎসক পুলিশের পাল্টাপাল্টি বিবৃতি কাম্য নয়, হাইকোর্ট। বাংলাদেশ প্রতিদিন, আবারও বাংলাদেশ বিরোধী প্রচারে আল জাজিরা সমকাল। শ্রমিকের সস্তা জীবন, মায়ের আহাজারি আর ধনীর উন্নয়ন, প্রথম আলো। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। অমানবিক, জয় শ্রীরাম না বলায় নাবালকের গায়ে গরম জল ঢালল বিজেপি কর্মী, সংবাদ প্রতিদিন।
পাঁচ শহরে লকডাউন হাইকোর্টের রায়কে শীর্ষ আদালতে চ্যালেঞ্জ করতে পারে যোগী সরকার আজকাল। শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ভ্যাকসিনকে সর্বজনীন ঘোষণা করা উচিত প্রধানমন্ত্রী, ইত্তেফাকের এ খবরে লেখা হয়েছে। করোনার ভ্যাকসিনকে সর্বজনীন পণ্য ঘোষণা করা উচিত বলে অভিমত ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া দুর্যোগময় এ পরিস্থিতি মোকাবেলায় বিশ্ব সম্প্রদায়কে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান তিনি। বোয়াও ফোরাম ফর এশিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে আজ সকালে প্রচারিত পূর্ব রেকর্ড করা ভাষণে তিনি এ আহ্বান জানান। এদিকে করোনা নিয়ে মানবজমিনের খবরে লেখা হয়েছে, লকডাউনের সময় আরও বেড়েছে, কিন্তু দিন দিন কড়াকড়ি উপেক্ষা করেই সড়কে বাড়ছে মানুষ ও যানবাহন। প্রয়োজনে অপ্রয়োজনে বাসার বাইরে বের হচ্ছে মানুষ, কেউ বা উপার্জনের আশায় নামছেন সড়কে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হেফাজত নেতাদের বৈঠক, গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবি মানবজমিনের এশিয়র নামের খবরে লেখা হয়েছে। হেফাজত ইসলামের গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি ও হয়রানি বন্ধের দাবি জানিয়েছে সংগঠনটি। গত রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে হওয়া বৈঠকে এ দাবি জানান হেফাজত নেতারা। ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, গণগ্রেপ্তার বন্ধের দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় হাজির হন হেফাজত নেতারা। তবে স্বরাষ্ট্রমন্ত্রী তাদের সঙ্গে দেখা করলেও গ্রেপ্তার বন্ধের ব্যাপারে তাদের কোনো আশ্বাস দেননি। পাশাপাশি নির্দিষ্ট মামলার আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে বলে জানান তিনি। অন্যদিকে হেফাজত নেতা বাবু নগরি বলেছেন, সংঘাতে যাবেন না, দোয়া করুন। আবারও বাংলাদেশ বিরোধী প্রচারে আল জাজিরা সমকালের এ শিরোনামের প্রতিবেদনে লেখা হয়েছে, আবারও বাংলাদেশ বিরোধী অপপ্রচারে নেমেছে কাতার ভিত্তিক মিডিয়া নেটওয়ার্ক আল জাজিরা। ভাষাঞ্চরে প্রত্যাবাসন করা রোহিঙ্গাদের নিয়ে সম্প্রতি একটি নেতিবাচক প্রতিবেদন প্রচার করে চ্যানেলটি। তবে বাস্তব চিত্র হল, কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে স্বেচ্ছায় ভাষাঞ্চরে যাওয়া রোহিঙ্গারা সেখানে আগের তুলনায় অনেক ভালো পরিবেশে রয়েছেন। ভাষাঞ্চরে প্রত্যাবাসিত রোহিঙ্গাদের সাক্ষাৎকারের ভিত্তিতে দেশি বিদেশি অনেক গণমাধ্যমে সেখানকার সঠিক তথ্য তুলে ধরা হলেও আল জাজিরা তাদের প্রতিবেদনে অনেক তথ্য গোপন করেছে। আল জাজিরার ভাষাঞ্চর নিয়ে নেতিবাচক সংবাদ প্রচার নতুন ষড়যন্ত্রের অংশ বলে মনে করছেন অনেকে। এর আগেও বিভিন্ন সময় ভুয়া তথ্য দিয়ে উস্কানিমূলক সংবাদ প্রচার করে সমালোচনার মুখে পড়েছে চ্যানেলটি। নারী চিকিৎসকের ঘটনায় চিকিৎসক ও পুলিশের পাল্টাপাল্টি বিবৃতি ইত্তেফাকের এশিয়র নামের খবরে লেখা হয়েছে। চলমান লকডাউনে দেশের বিভিন্ন স্থানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কর্মস্থলে যাওয়ার পথে নিগ্রহ ও হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ। পাশাপাশি ডাক্তার সাইদা শওকত জেনির সঙ্গে পুলিশের আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ। অন্যদিকে ম্যাজিস্ট্রেট ও পুলিশের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার সাইদা শওকত জেনির আচরণে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। তারা বলেছে, ওই চিকিৎসক গোটা পুলিশ বাহিনীকে কটাক্ষ করেছেন। দুই পেশার নেতারা নিজেদের সহকর্মীর পক্ষে এখন অবস্থান নিয়েছেন। তবে বাংলাদেশ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, হাইকোর্ট বলেছে চিকিৎসক পুলিশের পাল্টা পাল্টি বিবৃতি কাম্য নয়। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। পাঁচ শহরে লকডাউন, হাইকোর্টের রায়কে শীর্ষ আদালতে চ্যালেঞ্জ করতে পারে যোগী সরকার আজকালের এ খবরে লেখা হয়েছে। দেশে করোনা পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। দৈনিক আক্রান্ত টানা ৬ দিন ধরে দুই লাখের বেশি, মৃত্যুর মিছিল, অথচ সামাল দেওয়ার জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা নেই। এ পরিস্থিতিতে উত্তরপ্রদেশের পাঁচটি শহরে লকডাউনের নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট 26 এপ্রিল পর্যন্ত। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে পারে যোগী আদিত্যনাথের সরকার। উত্তরপ্রদেশে করোনা বাড়ছে লাগাম ছাড়া ভাবে, তাই সোমবার হাইকোর্ট পাঁচটি শহর লকডাউন সহ সমস্ত ধর্মীয় জমায়েত, শপিং মল, শিক্ষা প্রতিষ্ঠান, রেস্তোরাঁ বন্ধ রাখার নির্দেশ দেয়। তবে যোগী সরকার সোমবারে জানিয়ে দেয় লকডাউন তারা করবে না। অমানবিক, জয় শ্রীরাম না বলায় নাবালকের গায়ে গরম জল ঢালল বিজেপি কর্মী। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, জয় শ্রীরাম বলতে রাজি না হয় 10 বছরের এক নাবালকের গায়ে গরম জল ছিটিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে। মারধরে ওই নাবালক গুরুতর অসুস্থ হয়ে পড়ে। সোমবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ায়। গুরুতর জখম অবস্থায় প্রথমে ওই নাবালককে ফুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে, পরে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে রানাঘাট মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনা জানাজানি হতেই প্রতিবাদে সরব হন এলাকার মানুষ। লকডাউনের জেরে পরিযায়ী শ্রমিকদের ব্যাংকে টাকা দিক কেন্দ্র টুইট করে দাবি রাহুল গান্ধীর, আজকালের শিরোনামের খবরে লেখা হয়েছে। করোনায় ফের জর্জরিত দেশ, দ্বিতীয় ঢেউয়ে দেশ জুড়ে রীতিমতো উদ্বেগের সৃষ্টি হয়েছে। আর এই পরিস্থিতিতে দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাব, মহারাষ্ট্রে লকডাউন জারি করা হয়েছে, যার ফলে আরও একবার বাড়ি ফেরার পথে পরিযায়ী শ্রমিকরা। আর এ পরিস্থিতিতে ফের কেন্দ্রের কাছে তাদের হয়ে সুর চড়ালেন রাহুল গান্ধী। পরিযায়ী শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার কথা বললেন তিনি। কেন্দ্রকে অবশ্য এদিন খোঁচা দিয়ে লেখেন, সাধারণ মানুষের উপর করোনার দায় চাপানোর পর আদৌ কি সরকার কোনো ব্যবস্থা নেবে। এদিকে সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, মরে গেলেও তো এখন টিকা পাব না। বিদেশে কোভিড ভ্যাকসিন রপ্তানি নিয়ে মোদীকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে আফগানিস্তানে শান্তি প্রক্রিয়া নিয়ে একটি বিশেষ আলোচনা।
দর্পণ।
শ্রোতা বন্ধুরা, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার জন্য সেদেশের ভেতরে ও বাইরের বিভিন্ন মহল থেকে ব্যাপক চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু প্রতিবারই হোঁচট খাচ্ছে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ। তারপরও এ চেষ্টা থেমে নেই। আজকের অনুষ্ঠানে আমরা আফগানিস্তানের শান্তি প্রক্রিয়ার বিষয়ে আলোচনা তুলে ধরব। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত বছরের সেপ্টেম্বরে কাতারের রাজধানী দোহায় তালেবান ও কাবুল সরকারের প্রতিনিধিদের অংশগ্রহণে শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। এরপর আরও বেশ কয়েক দফা আলোচনা হয়েছে। এরও আগে গত বছর ফেব্রুয়ারিতে দোহায় তালেবান ও মার্কিন প্রতিনিধিদের মধ্যে একটি চুক্তি সই হয়। চুক্তিতে মার্কিন সরকার 2020 সালের শেষ নাগাদ আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করে নেবে বলে প্রতিশ্রুতি দেয়। অন্যদিকে তালেবানরাও আফগানিস্তানে সহিংসতা বন্ধ করার পাশাপাশি বিদেশি সেনাদের উপর হামলা বন্ধ এবং সরকারের সঙ্গে শান্তি আলোচনা শুরুর প্রতিশ্রুতি দিয়েছিল। চুক্তিতে এও বলা হয়, মার্কিন সরকার প্রথম 135 দিনের মধ্যে আফগানিস্তান থেকে 8,600 সেনা প্রত্যাহার করে নেবে। এর পাশাপাশি নেটো জোটের সেনা সংখ্যাও কমিয়ে আনার কথা ছিল। এছাড়া নেটো জোটের সেনারা আফগানিস্তানে মোতায়েন 5টি সামরিক ঘাঁটি ছেড়ে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল মার্কিন সরকার। এরপর অবশিষ্ট বিদেশি সেনারা সবাই 2020 সালের শেষ নাগাদ আফগানিস্তান ছেড়ে চলে যাবে বলে চুক্তিতে বলা হয়েছিল। এমনকি জাতিসংঘ এবং মার্কিন সন্ত্রাসবাদের তালিকা থেকে তালেবানের নাম বাদ দেওয়ার বিষয়েও সমঝোতা হয়েছিল, যদিও সে কথা মিডিয়ায় তেমন আসেনি।
তালেবানের সঙ্গে চুক্তি হলেও মার্কিন সরকার এখন পর্যন্ত একটি প্রতিশ্রুতিও পালন করেনি। এর ফলে তালেবানরাও কাতার বৈঠকে আফগানদের মধ্যে শান্তি প্রক্রিয়ার সহায়তার বিষয়ে প্রতিশ্রুতি দিলেও তারা এখন আর তা মানছেন না। তালেবানরা দাবি জানিয়েছে হোয়াইট হাউস যদি তাদের আগের প্রতিশ্রুতি পুরোপুরি মেনে চলে তাহলে তারাও শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করবে। তালেবানরা একদিকে আফগান সরকারের সঙ্গে আলোচনা প্রক্রিয়ায় অগ্রগতির জন্য মার্কিন প্রতিশ্রুতি বাস্তবায়নের শর্ত জুড়ে দিয়েছে, অন্যদিকে আফগানদের মধ্যে আলোচনায় সরকার পক্ষের চাওয়া পাওয়াকে তোয়াক্কা না করে তালেবানরা নিজেদের বাড়তি দাবি দাওয়া পেশ করেছে। এসব কারণে আফগান শান্তি প্রক্রিয়া কার্যত অচলাবস্থার সম্মুখীন হয়েছে।
আফগানিস্তানের সরকার ও জনগণ আশা করেছিল তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি চুক্তি সেদেশে সহিংসতা হ্রাস ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। কেননা চুক্তির আগে আফগানিস্তানের বিভিন্ন এলাকায় তালেবানের হামলায় সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। এ অবস্থায় তালেবানরা ফের হামলা শুরু করেছে যাতে যুক্তরাষ্ট্র শান্তি প্রতিষ্ঠায় তাদের প্রতিশ্রুতি পালন করতে বাধ্য হয়। মার্কিনিরা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করায় তালেবানরাও ব্যাপরোয়া হয়ে উঠেছে, ফলে আফগান শান্তি প্রক্রিয়া কার্যত অচল অবস্থার সম্মুখীন হয়েছে। বিশেষ করে মার্কিন সরকার আফগানিস্তানে আমিরাতের সেনা মোতায়েন রাখা সহ অন্য আরও কিছু দাবি উত্থাপন করায় এবং আফগান সংবিধান সংশোধনের দাবি তোলায় সেদেশে অর্জিত জাতীয় সাফল্য ম্লান হয়ে যাওয়ার ব্যাপারেও উদ্বেগ বেড়েছে। এর ফলে কাতারে আফগানদের মধ্যে সংলাপে কোনো সাফল্য আসেনি এবং আফগান আলোচক দল সরকারের সঙ্গে আরও আলোচনার জন্য শেষ পর্যন্ত কাবুলে ফেরত যায়।
এরপর সরকারের পক্ষ থেকে বেশ কিছু দাবি দাওয়ার পরিবর্তন এনে কাতারে আফগানদের মধ্যে দ্বিতীয় পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হলেও প্রত্যাশা অনুযায়ী তাতে সাফল্য আসেনি, কারণ তালেবানরা তাদের আগের অবস্থানে অটল থাকে এবং তাদের দাবির ব্যাপারে কোনো ছাড় দিতে রাজি হয়নি, ফলে দ্বিতীয় দফা আলোচনা ব্যর্থ হয়। তবে কাতারের দুই দফা আলোচনা ব্যর্থ হলেও আরও কয়েকটি দেশে আফগান সরকার ও তালেবান প্রতিনিধিদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে, সেখানেও খুব একটা সাফল্য আসেনি। আফগান সরকার প্রথমে আলোচনা প্রক্রিয়ায় আস্থা সৃষ্টির জন্য যুদ্ধবিরতির প্রস্তাব দেয়, কিন্তু তালেবানরা সে প্রস্তাবেরও তীব্র বিরোধিতা করেছে। তালেবানের রাজনৈতিক দফতরের সচিব শির মোহাম্মদ আব্বাস স্তানিক জাই বলেছেন, যতদিন পর্যন্ত বিদেশি সেনারা সেদেশে উপস্থিত থাকবে ততদিন পর্যন্ত তারা অস্ত্র সমর্পণ করবে না। তালেবানের একটি প্রতিনিধি দলের নেতৃত্বে তিনি সম্প্রতি মস্কো সফরে গিয়ে অভিযোগ করেন, আফগান সরকার শান্তি প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে এবং সেদেশে যুদ্ধ বন্ধ করতে হলে অবশ্যই বিদেশি সেনাদেরকে পুরোপুরি সেদেশ ছেড়ে চলে যেতে হবে।
শান্তি আলোচনায় অস্থায়ীভাবে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য আফগান সরকারের আহ্বান সম্পর্কে তালেবান প্রতিনিধি বলেছেন, স্থায়ী শান্তি ও যুদ্ধবিরতির জন্য আলোচনা থেকে চূড়ান্ত চুক্তিতে পৌঁছা পর্যন্ত তালেবানের সঙ্গে ওয়াশিংটনের চুক্তি অনুযায়ী যতদিন পর্যন্ত মার্কিন সেনা প্রত্যাহার করা না হবে ততদিন পর্যন্ত কোনো সাফল্যই আসবে না। কেননা তালেবানের সঙ্গে করা ওই চুক্তিতে যুক্তরাষ্ট্র সরকার আফগানিস্তান থেকে তাদের সব সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিল। এদিকে আফগানিস্তানে তালেবানের অব্যাহত সহিংসতা চলতে থাকার পাশাপাশি তালেবানের সঙ্গে শান্তি চুক্তি অনুযায়ী মার্কিন প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টিকেও তালেবানরা শর্ত জুড়ে দেওয়ায় আফগান সরকার এটাকে শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধ বন্ধে তালেবানের আন্তরিকতার অভাব হিসেবে দেখছে। সরকার মনে করে তালেবানের এই আচরণের ফলে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে তা শেষ পর্যন্ত হাতছাড়া হয়ে যাবে।
আফগানিস্তানে স্থায়ী শান্তি ও যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য ব্যাপক চেষ্টা সত্ত্বেও এখন পর্যন্ত তার সাফল্যের মুখ দেখেনি। এর পেছনে আফগানিদের কোনো কোনো গোষ্ঠীর উগ্র মনোভাব যেমন দায়ী, তেমনি বাইরের ইন্ধনও এক্ষেত্রে ভূমিকা রাখছে। বিশেষ করে সেদেশে যদি সহিংসতা জিয়ে থাকে, তাহলে বিদেশি সেনা মোতায়েন রাখার পক্ষে যুক্তি তুলে ধরার সুযোগ পাবে যুক্তরাষ্ট্র। কারণ যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিলেও আফগানিস্তান ছেড়ে তারা যেতে চায় না। এ কারণে তারা সবসময় অজুহাত খুঁজছে এবং তালেবানের সহিংস কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রকে সেই সুযোগ করে দিচ্ছে। এ কারণে বারবার শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হলেও তাতে সরকার ও তালেবান উভয় পক্ষের দ্বন্দ্ব, সন্দেহ ও পারস্পরিক অনাস্থার কারণে তা ভেস্তে যাচ্ছে।
শ্রোতাবন্ধুরা, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার জন্য আয়োজিত আলোচনায় বারবার ব্যর্থতার কারণ সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। পরমাণু সমঝোতা অবকাঠামোর বাইরে কোনো ছাড় দেবে না ইরান, ভিয়েনা আলোচনা প্রসঙ্গে জানিয়েছে তেহরান। সিরিয়ায় উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের ঘাঁটিতে হামলা চালিয়েছে রুশ জঙ্গি বিমান, 200 সন্ত্রাসী নিহত। হেফাজতের তাণ্ডবে বিএনপি সরাসরি জড়িত বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবং ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 1,53,00,000 পৌঁছেছে, একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি। এবারে সবশেষে পাওয়া একটি খবর। ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, সৌদি আরবের দক্ষিণের আভা বিমানবন্দরে নতুন করে ড্রোন হামলা চালানো হয়েছে। ইয়েমেনের আগ্রাসীদের অব্যাহত হামলা ও হাজার হাজার নিরাপরাধ মানুষকে হত্যার প্রতিক্রিয়ায় এই পাল্টা আঘাত হানা হয়েছে বলে তিনি জানিয়েছেন। শ্রোতাবন্ধুরা, আর এরই সঙ্গে শেষ হচ্ছে আমাদের শান্ত অধিবেশন। আপনারা ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ। Oh,